আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة। الحديث وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية ومسلمة أو كما قال عليه الصلاة والسلام। মোহতরাম ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুআজ্জাজ ভাই ও দোস্ত, পাঁচতলা ছয়তলা সাততলার মধ্যে মাদ্রাসার শিক্ষিকা মামুনিরা যারা আছে এবং বাহির থেকে যে সমস্ত গার্ডিয়ান পক্ষ এবং অন্যান্য যারা আসছেন, সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। সে কথাটা হল এই যে এই মুহূর্তে সমস্ত দুনিয়াতে, তার মধ্যে আমাদের বাংলাদেশেও, দিনী লাইনের পড়া, মাদ্রাসার লাইনের পড়া মানুষ অনেক পড়ায়। আগে শুধু গরিব মানুষের রহিত মাদ্রাসা, কয়ে ওর তৌফিক নাই, এই জন্য অধিকাংশ মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার নামই দিত এতিমখানা। কি দিত? মানে যার অসহায় যারা, তারা কি করবে, কোথায় যাবে? এতিমখানায় যাবে। মাদ্রাসা মানেই এতিমখানা। বড় বড় মাদ্রাসা, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা দারুল আইতাম লেখেন কেন? কয় যে হুজুর, এতিমখানা না লেখলে মানুষ পয়সা দেয় না। মানুষ মনে করে যেখানে এতিমখানা আছে সেখানে জাকাত দেওয়া দরকার, সেখানে খয়রাত সাদকা দেওয়া দরকার, তো ওইটা লিখলে মানুষের টাকা আনা সহজ হয়। এই জন্য বড় বড় প্রতিষ্ঠানের সাথে লিখবেন, বেরাকাটে লেখা কি দারুল আইতাম, এতিমখানা। আমাদের মাঝে কিন্তু আমি এতিমখানা লিখি না, কারণ এতিমখানার অর্থ হল শরিয়াতে এতিম বলা হয় ওই ব্যক্তিকে যার বাবার ইন্তেকাল হয়ে গেছে, সে নাবালিক, সে বাবার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ওটা হল আমাদের প্রধানমন্ত্রীর এতিম, সে বলে যে আমার বাপ নাই, এতিম মানুষ, ওটা হল ভিন্ন এতিম, বুঝলেন নাই? আমার তো বাবা নাই, আমিও এতিম, সবাই এতিম। এখানে অনেক মানুষ আছে কি, মানে তার কি নাই, বাবা নাই, মা নাই, আমার বাবাও নাই, মাও নাই, বড় এতিম। শরিয়াতের পরিভাষায় আমার নাম এতিম না, শরিয়াতের পরিভাষায় এতিম বলা হয় ওই ব্যক্তিকে যে এখনো নাবালিক, আর বাবা নাই, মা নাই, তা না কে নাই, অথবা মা ভিন্নখানে চলে গেছে, এতিম না। শুধুমাত্র বাপের ইন্তেকাল হয়ে গেলে আর ওই সন্তানটা যদি কি হয় নাবালেগ হয়, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে ইয়তিম, মেয়ে হলে ইয়তিমা। আর আমার রসুল বলছেন যেই ঘরের ভিতরে এতিমের লালন পালন হয় ওইটা সর্বোত্তম ঘর। এতিমের অনেক বিধিবিধান আছে, ওটা আমার এই মুহূর্তে বলা উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছি যে মানুষ মাদ্রাসা মানে বোঝে এতিমখানা, বুঝছেন? এতিম থাকুক চাই না থাকুক, আমাকে অনেকে বলে যদি হুজুর এতিমখানা থাকে তো আমাদের নিকটে এতিমখানার কিছু ফান্ড আছে দিতে পারি। আমি বলি নাই, এতিম নাই, গরিব আছে কি নাই, এতিম নাই। গরিব হওয়া ভিন্ন জিনিস, এতিম হওয়া ভিন্ন জিনিস, কথা কি বুঝছেন? এটা শরীয়ত, শরীয়তের বিধান। এখন আমার দোস্ত, এই মাদ্রাসা পড়া মানুষ আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক, হেফজ পড়ে, হাফেজ হয়, মাদ্রাসা কিতাব পড়ে আলেম হয়, মেয়েরা মেয়েদের মাঝে পড়ে আলেমা হয়, ছেলে আলেম হইলে আলেম, এই যে দাওরা পড়লো আলেম, আমাদের এখানে মেয়েরা হয়েছে আলেমা, তাদেরকে তো আর আপনাদের সামনে আনা যাবে না, যাবে? তাদেরকে আপারা আছেন, মুরব্বীরা আছেন, তারা তাদেরকে বুরকা পরাই দিচ্ছে, আমরা এখানে পাগড়ি পরাই দিলাম। যারা হাফেজা হয়েছে তাদেরকে ওইখানে পুরস্কার দিচ্ছে। যারা এখানে আপনারা দেখলেন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর হয়েছে, তারা যেরকম পুরস্কার পাইছে, ওখানেও যারা বোর্ডের ভিতরে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর বা সিরিয়ালে আসছে তারা পুরস্কার পাইছে। তবে এদের থেকে তারা একটু আবার বেশি পাইয়া যায়। বেশি পাওয়ার কারণ হল যে এদের জন্য আমি বাজেট রাখছি, কথার কথা এক নম্বর হইলে কত টাকা কিতাব, এক কিতাব আছে 15,000 টাকার কিতাব। ছেলেদেরকে কিতাব দিলে ছেলেরা খুশি হয়, কিন্তু মেয়েদেরকে পুরো দুনিয়ার কিতাব এনে দিলেও ওরা খুশি স্বর্ণতে, বুঝছেন? তো যার কারণে প্রত্যেক বছরই ওদের যা বাজেট তার থেকে আমার একটু বেশি খরচ হয়ে যায়। কিতাবাদি তো দেওয়া হয়, কিতাব দেই না আমরা স্বাভাবিকত, ওই ওদের যা লাগে প্লেট দেই, এই দেই, সেই দেই, ওটা ওই মহিলারাই দেয়। আর এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর হইলে বোর্ডের ভিতরে তাদেরকে কি দেওয়া হয়, স্বর্ণের জিনিস দেওয়া হয়। তো গত বছর দুইজন হয়েছে এক নম্বর, আমাদের নাহবেমীরের জামাতে আমাদের মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শাব্বির আহমদ সাহেব, ওনার মেয়ে এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ, আর একটা মেয়ে এক নম্বর হয়েছে, আর একজন বোধ হয় দুই নম্বর হয়েছে। এই তিনজনকেই আমাদের কি দিতে হয়েছে, স্বর্ণ দিতে হয়েছে। তো দেখা গেছে 60,000 টাকা ওদের জন্য স্বর্ণে কেড়ে লাগবে, কথা বুঝছেন? আচ্ছা, তো আমার দোস্ত, আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমি, কারণ মাদ্রাসা বানানোর উদ্দেশ্য জান্নাতে যাওয়া না জান্নাত থেকে জাহান্নামে যাওয়া, কোনটা? তাবলিগ করার উদ্দেশ্য জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া, মানে দিনের যে কোনো কাজ হবে কিসের জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এখন মনে করেন যে মাদ্রাসা বানাইলাম, নামটা দিলাম এতিমখানা, এতিম নাই, এটা তো সত্য কথা? হ্যাঁ, তো মিথ্যা কথা লেখা বইলা আমি মোহতামিম, যদি আমি আপনার টাকা নিয়ে নেই তো এইটা জায়েজ হবে না নাজায়েজ হবে? দিনই প্রতিষ্ঠানে নাজায়েজ কাজ করলে ডবল গুণা। একজন আলেম, তার প্রতি একজন মানুষের ধারণা কি, এ ভালো মানুষ, তাই না? কিন্তু ভিতরে সে খারাপ মানুষ। তো ভালো মানুষের রূপ ধরছে ধোকাবাজ, ভালো মানুষের হারুন রশিদ রহমতুল্লাহ আলার যুগে এক কাজী সাহেব এই ধরনের ফয়সলা দিয়েছিলেন, সেটা হল যে এক লোক চুরি করে তারপরে ধরা যখন পড়বে দৌড়েছে, দৌড়ে যায় ঢুকছে মসজিদে, কোথায় ঢুকছে? মসজিদে যাই আল্লাহ আকবার, তো ধরা খাইছে। তো কাজী বলছে যে তোমার ডবল শাস্তি হবে, এক তো তুমি চুরি করছ চুরির সাজা, আর একটা হল চোর হইয়া সাধু সাজছ, মসজিদে যাইয়া নামাজিকে কি করছ? অপমান করছো, মসজিদের অপমান করছো, এই জন্য গাধার উপরে বসাইয়া তোমাকে পুরো শহরে ঘুরে নেবে। কথা কি বুঝতেছে? তো আজকে আমাদের সমাজে নিজেদের কথা নিজে বলতেছি, আমানতের খেয়ানত চলতেছে, আমাদের থেকে চলতেছে, আমাদের যে প্রোডাক্ট তালবেলেম আলেম হইতেছে, আলেমা হইতেছে, হাফেজ হইতেছে, তাদের থেকে হইতেছে। কারণ এটার নাম তো দ্বীনী প্রতিষ্ঠান, এখান থেকে শিখানো হইল কি? দ্বীন। সে দ্বীন যদি না থাকে, কিন্তু দ্বীনদারের রূপ আছে, এই যে দ্বীনদারের রূপ, আর একটা হল দ্বীনদার। ওই একটু আগে একটা বাচ্চা আসছে, আছে কিনা এখন জানি না, আমার এখান থেকে পড়ছে, ওই বাচ্চা যখন এখানে বাচ্চা ছিল, এখন তো হুজুর, বড় হুজুর, আমাদের হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবের মাজার মুহাদ্দিস, ওখানে সাতজন আছে মুহাদ্দিস, সব বড় বড় হুজুররা, নাজেমে তালিমাত সহ সবই এখানে, এরকম সব মাদ্রাসা এরকম আলহামদুলিল্লাহ। তো ওর ভেতরে একটা তালবেলেমকে একবার আমি পাঠাইছি ফরিদাবাদ, কোথায়? তো ফরিদাবাদ যাবে, আসা যাওয়া রিক্সা ভাড়া দিয়ে দিছি আমি, এদিকে আলহামদুলিল্লাহ যটটুক পারি খেয়াল রাখি, যাই দৌড়ে যাবি দৌড়ে আসবি, ও তো মানুষ। এই জন্য নির্দেশ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে এই নির্দেশটা আমাকে দিলে আমার কাছে কেমন লাগতো। এই জন্য নির্দেশনা যারা দিবে চিন্তা করে দিবে। আলহামদুলিল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করার চেষ্টা করি, পারি না, তো ওকে আমি আসা যাওয়ার ভাড়া দিছি। ও গেছে, আসার পরে অর্ধেক পয়সা ফেরত দিচ্ছে। জিজ্ঞেস করলাম, বাবারে ঘটনা কি, রিক্সা যাও নাই? হযরত রিক্সায় গেছি, আসার সময় দেখলাম আসরের পরে তো সময় আছে, হাঁটতে হাঁটতে চলে এসে এই ফরিদাবাদ মাদ্রাসার দিকে, তো আসার ভাড়া হ্যাঁ লাগে নাই, এই জন্য সেই টাকা আপনারে ফেরত দিচ্ছি, কি বলেন? এটা যদি সব অফিসে সব জায়গায় হয়ে যাইত। এক সাহাবি, সাহাবা ইকরামের যুগে আল্লাহ রসুল পাঠাইতেন কালেকশনের জন্য, জাকাতের টাকা কালেকশনের জন্য, কালেকশন করে নিয়ে আসছে, আইনে বলছি ইয়া রসুলাল্লাহ এইটা তো বাইতুল মালে জমা হবে, লোকদের থেকে বাইতুল মালের জন্য নিছি, আর এই যে এইটা ওরা আমারে দিছে, কেন দিছে? দেন আল্লাহ রসুল সাল্লাম সাথে সাথে বলছেন, মিয়া তোমার বাড়িতে বসে থাকতা, তারপরে তুমি পাইতা কিনা দেখতাম, কি বলেন? বাড়িতে বসে থাকলে পাইত, পাইছে কেন? রসুলের পক্ষ থেকে গেছে, কথা বুঝছেন? তো আমার দোস্ত, বর্তমানে হাফেজে কোরআন আছে, আমেলে কোরআন নাই, আলেম আছে আমেল নাই, এলেম আছে কিন্তু কি নাই, আমল নাই, আলেমা মেয়ে আছে, আলেমা মেয়ে অপর ছেলের সাথে ফেসবুকে যোগাযোগ করল, আলেমান তো ঠিক কিন্তু কিনা আমেলা না, যদি আমেলা হইত তো ফেসবুকে অন্য ছেলের সাথে যোগাযোগ করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুরিদ আছে আমার, ওই দুনিয়ার লাইনে পড়ছে, বুয়েট থেকে এখান থেকে ওখান থেকে বিয়ে করে আইসে, বলে হযরত একটা আলেমা মেয়ে দেন, আমার এখানে মাদ্রাসা আছে জানে। আমি ওদেরকে বলে দে বাবা দোয়া শুরু করো এখন থেকে, আল্লাহর নিকটে আলেমা চাইও না, আল্লাহর নিকট চাও দিন দান। আল্লাহ রসুল কি বলছেন, আলেমার কথা বিয়ে করতে বলছেন না দিনদার বিয়ে করতে বলছেন? দিনদার ছেলে হবে দিনদার, মেয়ে হবে দিনদার। আলেম যদি হয় আলহামদুলিল্লাহ, আলেম হইল দিনদার হইল না জাহান্নামি, আলেমা হইল দিনদার হইল না জাহান্নামি, হাফেজে কোরআন হইল আমেলে কোরআন হইল না জাহান্নামি। তো নিজেই জাহান্নামে যাবে, আবার দশ জনের জান্নাতে কিভাবে নিয়ে যাবে? আগে তো নিজের খবর, নিজের খবর এলেমের উপরে না আমলের উপরে? আমলের। তো এই মুহূর্তে সব জায়গায় অভাব কিসের? আমলের। এই যে তাবলিগের এলান যত মসজিদে হয়, অন্য কোন জামাতের এলান এরকম মসজিদে কোন মসজিদে হয়? জামাত ইসলামী অন্য অন্য জামাত যারা আছে দুনিয়ার, ইসলাম নামে যেগুলো করে মসজিদ এলান করে, তাবলিগলার এলান করে, দোস্ত বুজুর্গ একটা জরুরি এলান শুনি, বাকি নামাজের পরে দিন এবং দিনের মেহনত সম্পর্কে জরুরি আলোচনা হবে, সবাই বসবেন, বহুত কি কিসের আলোচনা হবে? দিনের আলোচনা। এখন আলোচনা যদি দিনের না হয়, মানুষকে কিভাবে মারা যাবে, কিভাবে হত্যা করা যাবে, কিভাবে লাঠি ছুটা নিয়ে যাওয়া যাবে, এই আলোচনা হয় তাহলে বহুত ফায়দা হবে না বহুত নুকসান হবে? এই মুহূর্তে আমাদের সব জায়গা থেকে দিন দক্ষিণ হয়ে যাচ্ছে, কারণ দিন হল আল্লাহ পাকের হুকুম, রসুলের তরিকায় মানার নাম। তো কটা জিনিস হল, মালিকের হুকুম, তরিকা রসুলের। মালিকের হুকুম দুই প্রকার, করণীয় বর্জনীয়। করণীয় হোক বর্জনীয় হোক, মালিকের এই হুকুমকে রসুলের তরিকায় যখন মানব, এটার নাম কি? দিন। আর এই দিন যার ভিতর থাকবে তার নাম হল সালেহ। তার নাম কি?
সালেহ।
আর সালেহ যে ব্যক্তি হবে সে জান্নাতে যাবে। আলেম হইল দিনদার হইল না সে সালে না, হাফেজ হইল দিনদার হইল না সে সালে না। কথা কি বুঝছেন? আমার নিকটে অনেক মানুষ আসে, হুজুর একজন ভালো বিশ্বস্ত কি একজন বিশ্বস্ত একজন হুজুর দেন আমাদের মসজিদে ইমাম বানাবো, বা আমরা একটা মাদ্রাসা শুরু করছি ওখানে উস্তাদ বানাবো, কি বিশ্বস্ত? এই মাদ্রাসা যখন থেকে আমি আসছি তখন থেকে পরীক্ষার সময় আমি কোন নিগরান দিই না যে নকল করে কিনা। আমরা যখন দেখছি পেশাব করতে যাওয়ার যাইলে এক নম্বর দেখলে এক নম্বর যাবে, তো সাথে লোক দিত, তার বাইরে দাঁড়ায় থাকতো পেশাব যে নকল করে কিনা। আচ্ছা, এরকম যদি আমি করি আর বিশ্বস্ত লোক চাইলেও আমি বললাম যে এই হুজুরে নিয়া জানে ভালো, মাশাল্লাহ ভালো ছেলে। তো সে আমার দৃষ্টিতে ভালো ছেলে না খারাপ ছেলে? হ্যাঁ, তার এটা আমি চোর মনে করি যে সে খেয়ানত করতে পারে, পরীক্ষা নকল করতে পারে। যে নকল করতে পারে সে ভালো? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন না? উনি ওই বরিশালে পড়ছেন, ওনার টিচার ছিল হিন্দু। ওই হিন্দু টিচার বলতেন, ওই ওনার জীবনের ভিতরে লেখা আছে যে শামসুল হকের প্রতি আমার এত বিশ্বাস যে আমি যদি আগামীকালকের প্রশ্নপত্র বানাইয়া শামসুল হকে দিয়ে দেই যে শামসুল হক এইটা তোমার কাছে রাখো, তোমাদেরই প্রশ্ন আগামীকাল হেড স্যারে দিয়ে দিও, তো আমার বিশ্বাস যে আমি এরকম করতে পারি, শামসুল হক ওটাকে খুলে দেখবে না। কে বলতেছেন? হিন্দু টিচার। কে? হিন্দু টিচার, হিন্দু টিচার। আজকে এখানে খেয়ানত, ওখানে খেয়ানত। এখন এই যে মাদ্রাসার একটা ছাত্র, সে যদি নকল করে এটা খেয়ানত না? যার কারণে আমার এই মাদ্রাসায় আজও পর্যন্ত যদি দাউরারও কোন ছেলের থেকে ঘটনা করবে, এ দুর্ঘটনা ঘটে গেছে, উস্তাদরা কানছেন যে নিচের থেকে পড়ে আসছে, আর কয়েকটা দিন আছে, এবারের জন্য মাফ করে দেন। আমি বলি যে না, আল্লাহ মাফ করেন সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু আমি যদি ওরে মাফ করে দেই, আরো 100 জন ছেলেকে আমি নষ্ট করে দিব। আর আমি ওরে একারে যদি খারেজ করে দেই, এই 10 বছর পড়ার দৌড়ার বছর, এই সময় ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানি কোয়ালিটিওয়ালা আমানতদার আল্লাহ পাক 100 ওলামা পয়দা করে দিবেন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তালা বলছেন, ওয়াফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কেসাস মানুষের মারে ফেলানো, হত্যা করে ফেলানো বাহ্যিকভাবে কত খারাপ, কিন্তু আল্লাহ বলেন, ওই লোকজন শোনো, এই কেসাসের মধ্যে আমি বিরাট হায়াত রাখছি। হায়াতের ভিতর তানবিন, তানবিন তাজিমে হায়াতুন আজিমা, বড় হায়াত রাখছি। ওপেন জায়গায় একজন মানুষকে হত্যা করো, শিরচ্ছেদ করে দাও, তরবারি দিয়া গর্দান কাটা দ্বিখণ্ডিত করে দাও। বাহ্যিকভাবে তো নির্দয় মানুষ মনে হল, কিন্তু এই একজনের কারণে হাজারো মানুষ দেখে মনে করে যে আয় রে আল্লাহ, আমি যদি এরকম মারি তেলে উপায় নাই। তখন এই তাবলিগলারাও কাউরে মারার সাহস পাইত? যদি জানতো যে আমার মৌত আছে, আমি মারতে গেলে চুরি করছে হাত কেটে দাও, জিনা করছে পাথর দিয়ে শেষ করে দাও। বাহ্যিকভাবে দেখা যায় যে ইসলামের সাজাগুলো কঠিন। আমি এই যে মাদ্রাসা, হযরত মাওলানা হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বড় বড়দের কথা আমার শুনতে হয়েছে যে এখন নিয়ম করছি মুমতাজ হইতে হবে। তার অর্থ কি? জাইয়ের জেদ্দা যদি পাশ হয় থাকতে পারবে? গত বছর যারা জাইয়ের জেদ্দা হয়েছে 2 জন, জাইয়ের জেদ্দা মানে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশনে পাশ করছে কোথার থেকে? আমরা বিভিন্ন মাদ্রাসায় পুরস্কার দিই, কাজে এই হুজুর এই ছেলেটা আলহামদুলিল্লাহ বেফাকে ফার্স্ট ডিভিশন হয়েছে, কি দেয়? আমি পুরস্কার বিতরণ করি, যাই প্রত্যেকদিন মাহফিলে। আর এখানে ফার্স্ট ডিভিশন হলে কি ফেল ডিভিশন, বোঝেন নাই? অনেকে বলে, অনেক হুজুর আসে আমাকে অকথ্য ভাষায় কথা বলছেন বড়রা, যে তোমার নিয়মটা কি? একটা ছেলে বোর্ডের থেকে ফার্স্ট ডিভিশনে পাস করলো, তারে তুমি কি করতেছ, রাখতেছ না? এটা একটা জুলুম। তো আমি তাদেরকে একটা কথাই বলি, ইঞ্জিনিয়ার বাংলাদেশে একজন হয় না, অনেক হয়। বুয়েটে কি সবাই জায়গা পায়? কেন কথা বলেন না, এখন মোবাইল করেন না, বুয়েটে কি সবাই চান্স পায়? সবাই পাস, কিন্তু সব পাস বুয়েটে না। মেডিকেলে পড়বে, সবাই পাস, ও যোগ্য নম্বর পাইছে, কিন্তু সবাই ঢাকা মেডিকেলে চান্স পায় না, নাকি না পায়? যদি এই কথাটা আমি এখন আমার জন্য বলা, আল্লাহর মেহরবানি, এই যে বাচ্চারা যে আন্দোলন করল, যোগ্যতা এবং কোটা, আমি বলতাম যে কোটার কারণে যদি লোক নিয়োগ দেওয়া হয় অফিস আদালতে, একদিন আসবে ওই অফিসার নিচের একজন ক্লার্ককে বলবে যে একটু দেখো কি লেখছে, পড়তেও পারবে না, কারণ ওটা নিয়োগ পাইছে যোগ্যতায় না কোটায়, কোটায় তো পড়া লাগে না। এই জন্য আমার এখানে নিয়ম হল, পুলিশ অফিসারের ছেলে হোক আর বাংলাদেশের বড় হুজুরের ছেলে হোক, আমার মাদ্রাসা শাইখুলা দিচ্ছে ছেলে হোক, ওরা তো বড় কথা, আমার ছেলে হোক, কোনো কোটা নাই। আমার ছেলে নম্বর কম পাইলে বাইতুল মে থাকবে না, শাইখুল হাদিস সাহেবের ছেলে নম্বর কম পাইলে বাইতুল মে থাকবে না, অন্য কোন বড় মুহাদ্দিসের বড় অফিসারের ছেলে নম্বর কম পাইলে বাইতুল মে থাকবে না। যার কারণে নতুন একটা প্রবণতা দেখতেছি, আমি আল্লাহ নিকট দোয়া করছি যে আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দিয়ে দিক, সেটা হল যে নম্বর কম পাইলে তো আমি রাখি না, ইচ্ছা করে যোগ্য যোগ্য ছেলেরা পরীক্ষা খারাপ দেয়, যাদের নম্বর কম পায়, নম্বর কম পাইলে আমি রাখবো না, ওরা জানে যে বাপের কথা হুজুরে রাখবে না, বুঝেন নাই, নম্বর কম পায়। আমি অনেক দোয়া করতেছি আল্লাহ এদেরকে সঠিক বুঝ দিয়ে দিক। বাবা মায় নিয়ে যায় কান্নাকাটি করে, আর আমিও কান্দি, সমস্ত ছেলেদেরকে আমি মহব্বত করি, বলতে গেলে আমার সব কিছুকে, কারণ ফ্যামিলিকে সময় না দিলে বর্তমানে ফ্যামিলি নিজের আলাল আউলাদ নষ্ট হয়ে যায়। আমি একটা কথাই চিন্তা করছি যে আমার প্রিয় মুর্শিদ এখানে পাঠাইছেন, দুই গুণে মানুষ, দুই গুণ বিশিষ্ট মানুষ বানানোর জন্য, কয় গুণ, আর তাদের সুগুল কি হবে, তারা উস্তাদ হবে, মুদারিস হবে। বর্তমানে মুদারিস পাওয়া যায় না, শিক্ষক পাওয়া যায় না, টিচার পাওয়া যায় না, কারণ সে তো টিচার, সে শিক্ষা দিবে তো ওই ফনের উপরে, ওই বিষয়ের উপরে তার কর্তৃক যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার। আমি যার কারণে পাই না, বর্তমানে আমার এখান থেকে যেহেতু বয়স হয়ে গেছে, আবার একটু স্ট্রোক ছিল, ভয় লাগে কখন চলে যাই, এজন্য একটা ই শুরু করছি যে এখান থেকে যাদেরকে পইড়া বিভিন্ন জায়গায় গেছে খেদমত করতেছে, তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে তাদের হাতে বাইতুল মকদ্দিসকে দিয়ে দিতে পারি, যে নিজেদের বানানো মানুষেরা। অনেক উস্তাদ এখানে 10-15 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই যে নাজেমে তালিমাত, নাজেমে তালিমাত একটা প্রতিষ্ঠানের মেইন শিক্ষা সচিব, আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ফারে হয়েছে, এখান থেকে পড়ার পরে বোর্ডে 1 নম্বর হয়েছে, দারুলুম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামত বরকাতুল আলিয়ার খেদমতে নিয়ে যাওয়ার তৌফিক হয়েছে, ওখান থেকে পড়ে আসছেন, এখন এখানের কি মুহাদ্দিস, আবার কি নাজেমে তালিমাত, নাজেমে দারুল ইকামা, ওই যে পুরস্কার নিল আবুল কালাম সাহেব, ইদ্রিস সাহেব, আলহামদুলিল্লাহ এরা সবাই এখানকার ফারেক। আজকে এখানে মুহাদ্দিস তারা, এরা মাশাআল্লাহ বোর্ডের ভিতরে এক নম্বর হ, কথা বুঝছেন? তো আমার প্রিয় মুর্শিদ বলতেন মুহাক্কিক মুত্তাকি, মুহাক্কিক কয়টা কথা মনে রাখতে পারবেন? মুহাক্কিক, মুহাক্কিক মানে কি? দক্ষতা কিতাবের উপরে মাশাআল্লাহ, আবার সাথে সাথে কি মুত্তাকি, তাকওয়া আছে, দক্ষ কিন্তু তাকওয়া নাই, সে হবে ফিতনাবাজ। তার দক্ষতাকে লাগাবে কোথায়? কোরআন দিয়ে দলিল দিবে যে আমরা যে শয়তানি করতেছি, শয়তানি জায়েজ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা, কোরআনে করিম দিয়ে দলিল দিবে। দেখেন না বর্তমানে অবস্থা, পাগড়ি বান্দা সমস্ত ওলামা ইকরামের বিরুদ্ধে কি নেয় অবস্থান নেয়, ওর উস্তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওর বাপের উস্তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। বুঝেন নাই? যারা উস্তাদ, বাপের উস্তাদ, এদের বিরুদ্ধে অবস্থান নেয়। এলেম আছে, কে আছে? আমল নাই। এই জন্য মনে রাখবেন, এলেম আছে আমল নাই, শয়তানের সাথে সম্পর্ক, আর এলেম আছে আমল আছে নবীদের সাথে সম্পর্ক। এই জন্য আমার পীর মুর্শিদ চাইতেন মুহাক্কিক এবং মুত্তাকি ওলামা পয়দা হোক, এরকম একটা মাদ্রাসা হোক। সেই মাদ্রাসায় আমার প্রিয় মুর্শিদ এখানে কায়েম করছেন, যার নাম মাদ্রাসা বাইতুল উলুম। আল্লাহ পাকের মেহরবানি, আমার হযরতের মানসা অনুযায়ী করতে তো কিছু পারি নেই। এই যে একটু আগে বয়ান করলো আপনাদের সামনে মাওলানা তৈয়ব সাহেব, এখানের পারে পুরো বাংলাদেশে আল্লাহ কাজ নিচ্ছেন, বড় প্রতিষ্ঠান বানাইছেন, সব উস্তাদ বাইতুল উলুমের থেকে নিছেন, সব উস্তাদ বাইতুল উলুম থেকে নিছে। ওর আব্বা আমাদের দেশে যেরকম কিছু লোক আছে না, ওই চাঁদপুরের দিকে সুন্নি বলে নিজেকে, ওর আব্বা সুন্নি। আমাদের মাদ্রাসায় পড়তে দিতে কশ্চিন কালেও রাজি ছিল না, এখনো রাজি না, সে তার তর্জের উপরেই আছে। এই ছেলেকে কখনো একান্তভাবে কেউ যে জিজ্ঞেস করেন যে তোমার এই এই পর্যন্ত আসতে কি হয়েছে, কি কি ইতিহাস হয়েছে, শুনলে দেখবেন একটা বই হয়ে যাবে, কথা বলেন নেই? আমার নীতি হল যে আমি আপনাদের থেকে টাকা নেই, আমার উদ্দেশ্য হল যে আমি নিয়ে জান্নাতে যাব, আপনারা দিয়ে জান্নাতে যাবেন। আমি কাউকে এটা বলি না যে আপনি আমাদের সভাপতি সাহেব, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা চালান, আপনি আমাদের কি সভাপতি। আমি আগেই ঘোষণা দিই কমিটি নেই, কি নাই? কমিটি নেই। কমিটির সদস্য হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য কেউ টাকা দিলে আমি তার টাকা নেই না, কারণ আজকে দিয়া কালকে তার হুজুরে লাগাবে, কয় হুজুর বাগেন, মেহনত করলাম মানুষ বানানোর জন্য, মানুষ বানানো বন্ধ করে দিল, শয়তানের কাজ কি আর? এই যে দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে কিছু শয়তান ঢুকছে, কি শয়তান ঢুকছে, এখন ওপেন ভাবে বলতেছি। তার কারণ হল দিনকে নষ্ট করে দেয়, চার জিনিস দিয়ে দিনদারকে নষ্ট করা যায়। কয় জিনিস মনে রাখবেন? এক নম্বর হল টাকা, এক নম্বর কি? টাকা দিয়ে দিলেন, হুজুর চুপচাপ থাকেন, এলেন হুজুর, যদি চুপচাপ হয়ে যায় তখন হুজুরের দিন থাকল? হ্যাঁ, গেছে গা। আর একটা হল মহিলা, সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য গেছেন, ইহুদির রাহেবরা বলছে এই মুসলমানদের সাথে পারবা না, এদের সাথে পারতে হইলে সমাজের ভিতর জিনা চালু করাই দাও, তার জন্য তোমাদের যুবতী যুবতী মেয়েদেরকে সুন্দরী সুচ্ছিরি বানাইয়া মুজাহিদের ভিতর ছেড়ে দাও, যে কেউ যদি ডাকে না করবে না, আর যদি মেয়েদের পরে আসক্ত হয়ে যায় দিন শেষ। আর আল্লাহ নুসরত কাদের উপর আসে? দিনদারের উপর আসে, দিনদার তো নাই, শেষ কথা বুঝছেন? কয়টা হল? দুইটা। আর তিন নম্বর হল পদ। কি পদ? আমি ইচ্ছা করলাম যে সামনে একজন বড় লোকের বিরুদ্ধে নির্বাচন করব, কয়েকজন লোক নিয়ে হই হুল্লা দিলাম, বুঝেন নাই, কিন্তু উদ্দেশ্য দাঁড়ানো না, উদ্দেশ্য। আরে সে বলল যে আচ্ছা চুপ থাকেন, চিল্লাচিল্লি করেন না, আপনার তো একটা পদ দরকার, আপনারে একটা পদ দিয়ে দিব আমরা। এখন আমি যদি চুপ হয়ে যাই, কি হয়ে গেলাম? চুপ হয়ে গেলাম। তো কিসের কারণে চুপ হইলাম? ওই যে কথা যে আমি শুধু আপনাদের খেদমত করতে চাই, এই করতে চাই, ওই করতে চাই, ও সব ধোকা, দিন শেষ। পদের কারণে দিন শেষ হয়ে যায়। জর জন যা, এই তিনটায় যদি কাজ না হয়, আগের যুগের থেকে আর একটা ব্যবহার হয়, সেটা হল ভয় ভীতি। কি? যেটা আমাদের পিছনের পিএম দিত আমাদেরকে, যে হুজুররা চুপচাপ থাকবেন, চুপ না থাকলে লাল দালানের ভাত খাওয়াই দেব, লাল দালান বোঝেন না, হ্যাঁ, জেলে বেড়াই দিবে, এটার নাম কি? ভয়। তো কটা হইল? এই চারটে দিন নষ্ট করে দেয়, এই চারটে। তার ভিতরে যে প্রথম যে মালটা সবচেয়ে কঠিন রে ভাই, আমাদের গ্রাম্য ভাষায় বলতো টাকা দেখলে কাঠের পুতুল আ করে, আর মাল মাল, এটার মাল বলে কে? এটা আরবি শব্দ। মাল কি? আরবি শব্দ। ইয়ামিলু ইলাইহি তাবা, মানুষের তবিয়াত আকৃষ্ট হয় কোন দিকে? মালের দিকে। এজন্য ফার্সিতে একটা কথা আছে, দোস্ত আগার যা তালেবাদ যা বাতু দেহাম ওর জর তালেবি সকুন্দরী নাস, বন্ধু তুমি যদি জান চাও জান দিয়ে দিব, কিন্তু যদি মাল চাও তাহলে আমার একটু চিন্তার আছে, কালকে বলবো। কবে কয়? আর জান চাইলে কলো, তোমায় আমার বন্ধু মানুষ, জান চাইছ একশো জান দিয়ে দিব। জান দিয়া সাহস, মাল দিয়া কঠিন। অতএব এমন কোন পদ যেই পদের কারণে মাল আসতেছে, দিন কুরবান করা সম্ভব, সেই পদ কুরবান করা সম্ভব না। এই তরিকা আমাদের মৌলানা সাদ সাহেব ধরছেন, জি জি বলা নিষেধ আমার বয়ানের ভিতরে। তা না হলে আমিরগিরি ছাড়ি দিলে কি হয়? দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, দুনিয়ার ভিতর দিন জিন্দা হয়ে যাবে, তাতে তার ইজ্জত কি কমে যাবে? কিন্তু শয়তানে বুঝে রাখছে যে বিশ্বের যোগাযোগ তোমার আমির হওয়ার কারণে, আমির পদ গেলে বিশ্বের যোগাযোগ থাকবে না, অথচ যোগাযোগ আর বাড়বে। যে আমির গিরিকে কোরবান করে দিছে কিসের জন্য? দিনের জন্য। আর এখন আমরা বলতে বাধ্য হইতেছি দিনকে কোরবান করতে বাধ্য হইছে পদের জন্য। তো ইজ্জত বাড়ছে না কমছে? শয়তানের কাজই এই, যেটার ভিতরে ইজ্জত ওইটারে বানায় দেয় বেইজ্জতের জিনিস। এটা আজকের থেকে না, পুরান কথা। আব্বারে কি বলছে? অকসামা হুমা ইন্নি লাকুমা লামিনান নাসি, ও আদম বুদ্ধি শুদ্ধি কিছু আছে তোমার? এই সবগুলো খাইতে বলল, একটা খাইতে নিষেধ করলো, কারণ কি? কারণ হলো তোমারে বানাইছেই কোথায় পাঠাবে, টয়লেটে পাঠাবে দুনিয়ায়, এই মনোরম পরিবেশ থেকে তোমারে পাঠাই দিবে। আর এই গাছ খাইলে আর ওদিকে যাওয়া লাগবে না, না খাইলে যাওয়া লাগবে। এটা সত্যি কথা না মিথ্যে কথা? এই সত্যি কথাটা বলছে কিভাবে উলামা কিরাম জানে, কসামা হুমা, কসম করছে, ইন্নি, অবশ্যই আমি, লাকুমা, অবশ্যই তোমাদের জন্য, লামিনান নাসিহিন, লামিনান নাসিহিন মানে কি, অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। নাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষ পাগলের দল বলতে গেলে, তাহলে বাংলাদেশে আলেম তিনজন, বাংলাদেশে যত আলেম এত আলেম বিশ্বের কোন জায়গা নাই। ওই আফ্রিকার সব আলেমকে জমা করলে দেখা যাবে এক মসজিদে জায়গা হয়ে গেছে, আমেরিকা তাই, সব জায়গা তাই। আর এখানে সরাহদি উদ্যানেও জায়গা হয় নাই কার? আর যদি তাল বেলেম টালেম সবাই নিয়ে আসতো মুরিদ মুতাল্লিকিন, তা ঢাকার ভিতরে জায়গা হইতো না, কথা বোঝেন নাই? বলে আমাদের দেশ, এই দেশের আলেমরা কোনোটাই তাদের চোখে পড়তেছে না। তাদের চোখে পড়ছে কোনটা? ও বিদেশের এক আলেম সাদ সাহ, বাড়ি কোথায়? না এখানে। হ্যাঁ, তো দেশের একজন আলেমও চোখে পড়ল না, চোখে পড়ল কোনজন? এখন সে বলুক চাই না বলুক, তার কথা এই দেশের আলেমদেরকে জব করে দাও, এতে তোমার কোনো খারাপ লাগে না? হযরত জিরে কিছু বললে তোমার কাছে খারাপ লাগে? ঘটনা কি রে বাবা, তোমারে কিসে ধরছে, তোমারে ভূতে কি লইতেছে, কথা বুঝছেন? এই জন্য এটার নাম তাবলিগ না, এটার নাম হল শয়তানি। এজন্য এই সমস্ত লোকদেরকে জন্য আল্লাহর নিকট দোয়া করবেন, মারাধরি করবেন না, খবরদার, কি করবেন? দোয়া করবেন, বুঝাবেন, যদি দেখেন বুঝায় কাজ হয় না দোয়া করবেন, দোয়া জারি রাখেন, তারা আমাদের ভাই। তাবলিগ ওলা মানুষ, এক মসজিদে থাকা মানুষ, এক কম্বলে থাকা মানুষ, এক প্লেটে খাওয়া মানুষ, এক প্লেটে খাওয়া শিখেছে কারা আমাদেরকে? এটা রসুলের সুন্নত, কারা শিখেছে? তাবলিগওয়ালারা। যেখানে প্রত্যেক মসজিদে তাবলিগের বড় বড় ই আছে না, প্লেট আছে না, তিন দিনের জন্য যায় গাট্টি বুকসাল হয়ে যায়, তার ভিতরে কি থাকে? বড় প্লেট থাকে, খানা রাইখা সবাই মিলেমিশে খায়, তাই না? তো যেই তাবলিগে সবাই মিলেমিশে এক প্লেটে খাওয়া ছিল, তাদেরকে এখন এক দেশেও থাকতে দিবে না। তো এখানে শয়তান যে ঢোকে, ঢুকছে, এর ভিতর কোন সন্দেহ আছে? কত বড় শয়তান ঢুকছে! এই বড় শয়তান মানুষ শয়তান, এমনি শয়তান তো আছেই, বর্তমানে ঢুকছে। আল্লাযি ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস, ওয়ান্নাস মানে কি? মানুষ। সেই মানুষ আমাদের ধারণা ইহুদি, কারা? তার কারণ হল আমি পরশু গেছি এক মাদ্রাসায়, এই এক বছরে 86 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। কয় মাদ্রাসায়? এই গাজীপুরে, একই মাদ্রাসা থেকে একই বছরে কজন হাফেজে কোরআন হয়েছে? এরা সর্বপ্রথম চেষ্টা করছিল মাদ্রাসাকে খতম করে দেওয়া যায় কিনা, যার কারণে যে মাদ্রাসা যারা পড়ে পড়ায় এরা জঙ্গিবাদী, এটা প্রচার করার অনেক বেশি চেষ্টা করছে। আমাদের দেশের সরকারও মিথ্যের কতদিন চালানো যায়, ঘুরে গাইরে দেখছে গোয়েন্দা রিপোর্ট পাইছে না এরা জঙ্গিবাদী না, তখন তারাই রিপোর্টে বলছে যে না এরা কিনা, তখন তারা দেখছে যে মাদ্রাসা মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ, এদেরকে এই কথা বইলা কি করা যাবে না, সাজ করা যাবে না। অতএব মুসলমানদের শক্তি দুইটা, একটা হলো কোরআন হাতে থাকবে, আর একটা হলো ইত্তেহাদ থাকবে। কি থাকবে? ইত্তেহাদ মানে বলেন ঐক্য। কি থাকবে? আমাদের হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ, নাম শুনছেন না, মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার এই ইংরেজরা জেলে দিয়ে দিয়েছিল, মালটার জেলে। আগে ধরুন জেলখানা ছিল না, দ্বীপের ভিতর নিয়ে ফেলায় রাখত। তো মালটা একটা দ্বীপ, ওখান থেকে আসার কোনো কি ছিল না, পথ ছিল না, ওইখানেই থাকত। যেরকম ওই যে আফ্রিকার একজন ছিল না ম্যান্ডেলা, ম্যান্ডেলার ওরকম এক দ্বীপের ভিতর রাখছিল, সে দ্বীপ কেপটাউন গেলে দেখা যায়, যাইতো নাই, মানুষ যায় দেখতে, কিন্তু পাহাড়ে উঠে আমি দেখছি দেখা যায়, কথা বুঝছেন। এটাই ছিল জেল। ওই যে মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার উস্তাদের জন্য পানির ভিতর লাভ দিছিল না, কে? হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। শুনছেন না ঘটনা? বিরাট ঘটনা। তো ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যে যখন ইংরেজরা ছেড়ে দিল, তখন উনি আসলেন। আসার পরে বলছেন যে আমি এই তিন বছর, সাড়ে তিন বছর মালটার জেলে বসা একটা কথা ফিকির করছি, ভাবছি, চিন্তা করছি, যে যেখানে 313 জন 1000 মোকাবেলা করে কামিয়াব হয়ে গেল, আল্লাহও বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, ছোট জামাত বড় জামাতকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমরা দিই অনেক বড় জামাত, মুসলমান কম, বিশ্বের ভিতরে কত কোটি? কয়শো কোটি? 200 কোটির উপরে, যাই হোক, তো কম তো না, 10-12 জন। উনি চিন্তা করলেন যে এত মুসলমান, তারপরে আমাদের সমস্যা কোথায়, আমরা কেন পারি না? উনি বলছেন চিন্তা ফিকির করে দেখছি, কারণ হলো দুইটা। কয়টা? একটা হলো কোরআন পড়ি পড়াই, কোরআনের উপর আমল নাই। কোরআন পড়ি পড়াই কিন্তু কোরআনের উপর কি নাই? আমার আমল নাই, হুজুরদের আমল নাই, তাবলিগ ওয়ালাগো আমল নাই, পীর সাহেবদের আমল নাই, বুঝেন নাই। কিন্তু কোরআন কি? পড়ি পড়াই, কোরআনের উপর কি নাই? কারণ কোরআন যদি পড়িয়া পড়াইয়া আমল না থাকলে নূর আসে না। আমল সে জিন্দগি বানতি হে জন্নত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি হয় না নারী, নূরিও না জাহান্নামিও না জান্নাতিও না। জাহান্নামে যাওয়া আমলের কারণে, জান্নাতে যাওয়া আমলের কারণে। তো এই মুহূর্তে অভাব কিসের? আমলের। কোরআন আছে, আমল নাই। আর আর একটা জিনিস হল যে আমাদের মুসলমানদের ভিতরে ইত্তেহাদ নাই, ঐক্য নাই, ইত্তেফাক নাই। তো ওই যে ইসরায়েল, সবসময়ের জন্য মনে রাখবেন, শয়তানদের কিনার সিস্টেম, ছোট মানুষে কেনে না বড়রে কেনে, ছোটর উপরে টাকা খরচ করে লাভ কিনে। বাবা আমার কথা কে শুনবে? আমার উপরে টাকা খরচ করে কোনো লাভ নাই, কিন্তু বড় একজন মানুষে কিনতে পারলে, যার কথায় হাজার হাজার মানুষ উঠে বসে, বোঝেন নাই। তো এরকমদেরকে কেনে, আগেও কিনছে এখনো কেনে। তো আমাদের কোন বড়, আমি বলতেছি বিক্রি হয়ে গেছে, ইয়ে গেছে, কার হাতে? ইহুদিদের হাতে। কারণ তারা চিন্তা করছে এই মৌলবী আর এই যে হুজুররা এদেশ থেকে কোরআন সম্ভাবনা বাগায় দেয়া, কারণ এত ছেলে হাফেজ, এত ছেলে আলেম, তবে গন্ডগোল লাগায় দেওয়া সম্ভব? তো এক প্লেটে খাওয়া মানুষগুলোরে ধরছে, ধরে এক প্লেট তো দূরের কথা, এক এলাকায় থাকতে পারবে না, এক মসজিদে থাকতে পারবে না, এত দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছে। এখন তোদেরকে দুনিয়ায় থাকতে দিব না, জব করে ফেলব। শয়তান আস্তে আস্তে কি করতেছে, আগে প্লেট ভিন্ন করছে, এরপরে মসজিদ ভিন্ন করছে, এখন আমরা থাকবো মাটির পিঠে, তোরা চলে যাবি কোথায়? মাটির পেটে। তার জন্য যা করার আমরা করব, তাই বলতেছে ওরা, বোঝেন নাই? জব করে ফেলতেছে মানুষদেরকে, কোথায় পাঠাইতেছে? পেটে পাঠাচ্ছে। ওরা থাকবে কোথায়? পিঠে। কথা কি বুঝতেছেন? এই দূরত্বের সৃষ্টি কারা করল? ও ইহুদিরা, ইহুদি কারা? ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুল বর্তমানে দেশ এটুক, কিন্তু পাওয়ারের দিক দিয়ে আমেরিকাও ভয় পায়। এটা কোনটা বলে তো দেখি? ইসরায়েল। এর হাত বিশ্বের মুসলমানদের ঐক্য খতম করার জন্য যথেষ্ট। আমাদের এর থেকে সতর্ক থাকতে হবে। যাই হোক, লম্বা আলোচনা করব না আমি। তো আমার দোস্ত, আমার উদ্দেশ্য হল, এবং আমার প্রিয় মুর্শিদ চাইতেন যে একটা মাদশা হোক, যেই মাদশায় মুহাক্কিক এবং মুত্তাকি আলেম হোক, এবং তারা যাইয়া এই খেদমতি করুক। কোন খেদমত? মাদ্রাসায় পড়াক, মোদারেস হোক। কারণ মাদ্রাসায় পড়ানো হল সবচাইতে মৌলিক খেদমত, মাদ্রাসায় পড়ানো। এই জন্য আমি আমার এখানে উস্তাদ হওয়ার জন্য কয়েকটা নেগেটিভ কথা আছে, সেগুলো হইলে হবে না। একটা হলো মুকারের। মুকারের মানে কি? তাকলিদ করে বেড়ায়। অনেক হুজুর আছেন যেরকম আমি আছি, ওয়াজ করি। ওয়াজ করলে সে মুদারেস হয় না, কারণ মুদারেস হইতে হইলে পুরোটা সময় মেহনত করে কিতাব পড়তে হয়, তারপরে পড়াইতে পারে। কথা বুঝছেন? আর বয়ান করলে এখানে ওখানে বয়ান করতে করতে রাত দুইটা তিনটে বয়ান করলো, সকালে ঝুমানো ছাড়া আর ঘুমানো ছাড়া কোনো উপায় আছে? এই জন্য মুকাররকে আমি উস্তাদ রাখি না, মুদারেস হয় না। আর একটা হল মুদাব্বির, যারা তাবিজ দেয়। কি দেয়? অনেক হুজুর আছে না, জিন বাগায়। তো মানুষের জিনে তো রাত্রেই ধরে। হুজুর, আমার মেয়েরা জিনে ধরছে, আসেন। আর যাই আর একবারে জিন ছাড়াইল, সকালে পড়াইতে পারবে? পড়াইতে পারবে না। এই জন্য মুকাদ্দেরকে আমি রাখি না, মুদাব্বিরকে আমি রাখি না। আর একজন হল মুহতামে। কারণ মুহতামেম যে তার সব সময় একটা চিন্তা, কিভাবে মাছ আগে বাড়ানো যাবে, এই করা যাবে, কিনতে যাবে, তার কিতাবের চিন্তা থাকে না। এজন্য এই তিন লোক পড়াইতে পারে না, এই জন্য এই তিন গুণওয়ালা মানুষের আমি উস্তাদও রাখি না। উস্তাদ হইতে হলে সব চিন্তা বাদ দিয়ে, কয় চিন্তা? এক চিন্তা, ছেলে তোলাবাদেরকে ভালো করে পড়াবে। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার ভিতরে কালেকশন নামে একটা জিনিস আছে, করতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়। আমি করাচিতেও এখানেও উস্তাদদেরকে কালেকশনে লাগাই না। কেন? কারণ উস্তাদদের যদি কালেকশনে লাগাই দেই, সবক পড়ানোর অবস্থাও চিন্তা থাকবে, দেখে তাড়াতাড়ি পড়াইয়া অমুক সাহেব আবার অফিস থেকে চলে যেতে পারে, তারা যে ধরতে হবে। সবক আসতে পড়াবে না, জলদি পড়াবে, জলদি জলদি পড়াইয়া চলে যাবে। এই জন্য দোস্ত, এটুক বলতেছি জরুরতে, ভালো করে লক্ষ্য করে শুনেন। আমার এখানে কালেকশন নিষেধ উস্তাদদের, যদি ইচ্ছা করে তার হাতে কেউ দিয়ে দেয় মাছে জমা করে দিবে, কিন্তু কালেকশন করলে পার্সেন্টেজ পাবে। আমি ফতোয়াও নিছি, জায়েজের ফতোয়াও আসছে, বিভিন্ন মাদ্রাসা আছে যে এক লোক এক উস্তাদ 1,00,000 টাকা এনে দিল, 20,000 টাকা তার, বুঝেন নেই পার্সেন্টেজ, তারা ফতোয়া বর্তমানে জায়েজের ফতোয়াও দিছে। আমি ফতোয়া সংগ্রহ করছি কারণ আমার অনেক চাপ বিভিন্ন জায়গার থেকে, যে আপনি এত কষ্ট করেন, মুরিদ মুতাল্লিকিন বলতে থাকে আপনি এত কষ্ট করেন, পার্সেন্টেজ দিয়ে দেন, আপনার হুজুররা নিজেরাই এত টাকা এনে দিবে যে আপনি টাকা রাখার জায়গা পাবেন না। কথা কি বুঝতেছেন? তা আমি চিন্তা করলাম, আমিও তো মানুষ, যে ফতোয়া নিয়ে দেখি জায়েজ কিনা, দেখলাম ফতোয়াও জায়েজ। হুজুরদের নিয়ে বসলাম, বসে বললাম যে দেখেন গুনার পরিচয়, গুনা কাকে বলে তার পরিচয় আছে না? তার ভিতরে একটা পরিচয় হল ইয়াখাফু আইয়াত্তালি আলাইহিন্নাস, যেই কাজটা করতে গেলে ভয় লাগে লোক জানে না ফেলে, লোক জানার ভয় যদি দিলের মধ্যে আসে তাহলে বুঝতে হবে এইটা গুনাহ। আমি আমার হুজুরদেরকে জিজ্ঞেস করলাম, আপনি এক জায়গার খতিব, এক জায়গার ইমাম, আপনি আপনার মুসল্লির থেকে যে টাকা এনে দিচ্ছেন 1,00,000 টাকা, এর থেকে 20,000 আপনার, এইটা যদি সেই লোক জানে তো আপনার কাছে ভালো লাগবে না খারাপ? হুজুর জানলে ইমামতি থাকবে? কথা বলে না ইমামতি থাকবে? তা আমি বললাম এই জন্য আমার দিলে বলে না, এগুলো করতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমার এখানে ওরকম কোন সিস্টেম নাই। কথা বুঝছেন আপনারা? এ কেন বলতেছি বলার কারণ আছে। আপনারা জানেন গত ডিসেম্বরে আমার স্ট্রোক করছিল, তারপরে আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ মেহরবানি করেছেন। আল্লাহ কথা বলা নিষেধ ছিল আপনারা জানেন, 3 মাস আমি বয়ান করতে যাইনি, পরে আল্লাহ পাকের মেহরবানি ডাক্তাররা বলছে যে বলতে পারেন, তো বর্তমানে 2 জায়গায় বয়ান করি প্রত্যেকদিন। কিন্তু মাদ্রাসার চিন্তা ফিকির করতে গেলে আমার একটু ব্রেনের পরে চাপ পড়ে, কথা বুঝছেন? এরপরে আগে প্রত্যেক বছর 20 বছর কন্টিনিউ আমি ওই সাউথ আফ্রিকায় যাইতাম। সাউথ আফ্রিকা আমার হজরতের অনেক খলিফা আছেন, অনেক মুতাল্লিক আছে, মুরিদ আছেন, তারা আমারে বয়ান করতে নিয়ে যাইত। মাদ্রাসার কথা ওই দেশের হুজুররা বলে দিত যে হুজুরের কি আছে, মাদ্রাসাও আছে, আমি আমার মুখে বলিনি, মাদ্রাসা আছে। তো সে বিচাররা দান তো করেই, তারা কিছু টাকা আমার কাছে দিত। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আর সত্য কথা আপনারা তো, আমি তো বারবার বলছি যে আমি আসলে গরিব ঘরের ছেলে, টাকা না থাকলে কি হয়, এই যে গরিব না সে বোঝে না, এই জন্য রোজা দিছে যে না খাইলে কি হয় বোঝো, কথা বোঝেন নেই? তা আমি তো গরিব মানুষের ছেলে, তো টাকা পয়সা না থাকলে কেমন লাগে তা আমি বুঝি। কেন উস্তাদদের ঘরে টাকা নাই, খাবার নাই, বেতন আমি যদি দিতে না পারি তাদের যে কষ্ট হবে কষ্টটা আমি ঠিক পাই। এই জন্য আল্লাহর নিকটে আমি সবসময় দোয়া করি যে আল্লাহ এমন পরিস্থিতি যেন কখনো না হয় যে বেতন দেওয়ার সময় হয়েছে আর উস্তাদদেরকে বেতন দিতে পারলাম না, বললাম দোয়া করেন, সবর করেন। সবর তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে করতে পারতেছি না, সে তার বাচ্চাদেরকে নিয়ে কেমন করে করবে, কথা বুঝেন নেই? এই ধরনের একটা সমস্যা বর্তমানে আমার আছে, নাহলে এই যে আজীবন সদস্য এও আমি আগে করতে দেনি, আসছি 98-এ, আজীবন সদস্য দিয়ে কয়েক বছর ধরে রইল, কথা বুঝছেন? তো আমি আপনাদেরকে ডাকছি যে বাহিরের থেকেও আমি এখন কোনো যাই না, আর যাবও না, কারণ কিডনির কিছু সমস্যা আছে, লম্বা টাইম বসে থাকলে পাও ফুলে যায়। ওখানে আমি এক এক দিনে 400-500 কিলোমিটার সফর করতাম সাউথ আফ্রিকায়, জোহরে নামাজ একখানে, তো মাগরিব একখানে, আসর একখানে, ওখানে মসজিদে মসজিদে বয়ান করতাম। কথা বুঝছেন? যাই না আর যাওয়ারও ইচ্ছা নাই, মক্কা মদিনা ছাড়া বাহিরে কোথাও যাওয়ার আর ইচ্ছা নাই, আল্লাহ যতদিন রাখে আপনাদের সাথে। তো আপনারা সবাই যদি মিলে এই প্রতিষ্ঠানের জন্য চিন্তা করতেন, তাহলে আমি নিশ্চিন্ত, আল্লাহ যদি হায়াত দেন, আরো কিছু মানুষ যদি আল্লাহ তাআলা বানানোর তৌফিক দিত, এই সৎকার জারিয়ার ভিতরে আমিও শরীক হইতাম, আপনারা শরীক হইতেন। কথা কি বুঝে আসছে আপনাদের? কিন্তু আমি এটা বলবো না, এই আপনি দাঁড়ান কত দিবেন, আপনি দাঁড়ান কত দিবেন, আপনি দাঁড়ান কত দিবেন, আপনি আপনার পকেট দেখবেন, মাদ্রাসার জরুরত দেখবেন। বুঝলেন? এই যে এখানে প্রত্যেক মাসে মাসিক ইজতেমা হয়, মাসিক ইজতেমার দিন এক ডেক দিয়ে শুরু করছিলাম, বর্তমানে 13 ডেক পাকানো হয়, খরচ হয়, খরচ হয় না? এক এক ডেক খানা পাকাইতে 15,000 খরচ হয় খিচুড়ি। আমি কাউকে তো বলিনি যে দেন, আল্লাহ তাআলার ব্যবস্থা ছিল বোধ হয়। গত 2 মাস থেকে আমি বলছি যে যদি কেউ এ ব্যাপারে শরীক হতে চায়, শরীক হওয়ার কি আছে? অনুমতি আছে, সুযোগ আছে। আমার অনেকে বলে যে হুজুর আপনি বলেন সুযোগ আছে, তো মানুষ মনে করে না দিলেও সমস্যা নাই। আমি এখন আমি কি করব? এর থেকে কঠিন ভাবে বলা আমার হযরতের থেকে আমি শিখি নেই। একটা হলো চাওয়া, আর একটা হলো জানায় দেওয়া যে ভাই প্রয়োজন। এখানে প্রয়োজন আছে, আপনার দেওয়ার সুযোগও দিলে গ্রহণ করব। এখন আমি যে আপনার পকেটের দিকে তাকাইয়া কথা বলবো, এটা আমার হযরত শিখেন নাই। এই জন্য আমি ওইভাবে বলি না, ভাই এখানে এখন কোন এরম কোন ব্যক্তিকে এনে দাঁড়া করিনি যারা কালেকশনের হুজুর খুব কাগজ ছেড়ে দিলাম কে কত দিবেন, আমি এগুলো করি না, করব না। আমার এই হুজুরদেরকে বলে রাখি, আল্লাহর দিকে তাকান, আল্লাহ দিবেন। অতএব যার যার তৌফিক অনুযায়ী এখানে শরীক হবেন, এটা আমার দিলের এক চাহাত, যেটা আপনাদেরকে বললাম। দ্বিতীয়ত, ওই যে আপনারা শুনছেন যে আমাদের এখানে যারা ছাত্র ভর্তি করছেন তারা জানেন যে একদিনে মাত্র ভর্তি হয়, একদিনে, কিন্তু প্রথম জামাতে ছাত্র নেই, নিব 30 জন, 10টা পর্যন্ত হয়ে যায় 200 জন, তার ভিতরে নিলাম কয়জন? 30 জন। দেখা যায় নম্বরের দিক দিয়ে নেওয়া হয় 95 নম্বর পর্যন্ত 30 জন পুরো হয়ে গেছে, কয়জন? তো 94 পাইয়াও থাকতে পারল না, এখানে থাকার জন্য চেষ্টা করছে, বাবা চেষ্টা করছে, মা চেষ্টা করছে, সে চেষ্টা করছে, চোখের পানি ফলাই দিয়ে যখন যায় তখন আমাদের একটু কষ্ট লাগে যে দিন শিখতে আসছে যোগ্য ছেলে আমি রাখতে পারলাম না। কারণ কোন ছেলে কি হবে সেটা কে জানে? আমি তো জানি না। তো আল্লাহর নিকটে অনেক দোয়া করতেছিলাম যে আল্লাহ একটু বড় জায়গা দিয়ে দিতা ঢাকার আশেপাশে, কারণ এখানে তো সম্ভব না, তাহলে আমি সেখানে একটু বড় করে বানাইয়া 100 জন ছেলে যদি নিতে পারতাম, কথার কথা 25 জন এখানে দিলাম, 75 জন ওইখানে দিলাম, সমানভাবে মেহনত হইল। এরম যদি তুমি আমাকে ব্যবস্থা করতা, তো আল্লাহর মেহরবানি এই যে সিরাজ দিখান মাওয়া রোডে, যে আপনারা যান না মাওয়া রোড, মাওয়া রোড, এই মাওয়া রোডে যেখানে ওই যে টোল দেয়, তার থেকে আগে কি আছে কলেজ গেট, ওখান থেকে পাথর কাটার দিকে, পাথর কাটার দিকে ঠিক 3 কিলোমিটার দূর, মাঠের ভিতরে, এটা আমার ভাগ্য। আমার বিবি আমারে বলে যে মানুষ মানুষে মাদ্রাসা বানাইয়া তারপরে বুঝাই দেয়, আর আপনি পাইছেন বাস জমি ধরায় দেয় আপনারে। আমি এটাও তো আল্লাহর মেহরবানি, ধরায় দেয়। যদি জমি ধরায় না দিয়ে তাহলে কি করতাম? করাচি তো এরকম বাঙালি কাজ করছি, গাদা গাড়িতে মাল নিয়ে যাইতাম, এখানে ওইখানে মাল রেখা পুলিশে ধরে এই করে সেই করে রাত্রে উঠে পুলিশের কাছে যাই। এখানে কি করতাম? মাল আইনে এতে মাংসা বানানো, ওইখানে মাঠের ভিতরে রাস্তা নাই, কথা বুঝছেন? ভাগ্য এটা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেরে রাস্তা হয়ে যাবে, আল্লাহ পাক চাহে তো। ওই মাদ্রাসা নাম রাখা হয়েছে, আমার পীর মুর্শিদের একটা ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসা হবে জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে মাদ্রাসা, মসজিদ, খানকা, পুকুর, গোরস্থান সব একসাথে, তিনি বড় জায়গা দরকার না। আলহামদুলিল্লাহ 127 ওটা কি বলে শতাংশ এক আল্লাহর বান্দা দিছে, হাজি আব্দুল সুবহান সাহেব, আর বাকি আমি কিছু কিনছি। এতে এখন হয়েছে 250%, কত হয়েছে না? 250% না, 250% হয়েছে মোট। তো এইটুকে মাস্টার প্ল্যান করছি, কইরা সর্বপ্রথম ওই ঘর বানাইছি, একটা টিনের ঘর, এতিমখানা বানাইছি, এতিম দিয়েই শুরু করছি। সেই সমস্ত বাচ্চারাই বর্তমানে হাফেজ কোরআন, গত বছর একজন হয়েছে, এবছর তিনজন হইল ওইখানেরই বাচ্চা। আর তারপরে এখন মসজিদের কাজ শুরু করছি, এই পর্যন্ত 7-8 কোটি টাকা মাটি ভরার থেকে নিয়ে পাইলিং থেকে নিয়ে খরচ হয়ে গেছে। মসজিদটা একটু বড় হয়ে গেছে, 60 ফুট বাই 220 ফুট, 60 বাই 220, লিফট আছে, কথা বুঝছেন? তো ওই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ চলমান। তো নিচের তালা ওখানে তারা এখন কিছু করা যাবে না, তো 2-7 হওয়া ছাড়া তো আর দ্বিতীয় তলা হবে না। তো 3-2 নম্বর ছাদ যে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে, ওইটুক হয়ে গেলে ফিনিশিং এর কাজ শুরু করে দিব ওখানে। তো ফিনিশিং হয়ে গেলে এখানে যখন আমি কাজ শুরু করছিলাম, এখানকার অনেকে বলতো যে এত বড় খানকা বরবে কই থেকে, আলহামদুলিল্লাহ এখন তো দেখতেছেন জায়গা হয় না। ওইখানে অনেকে বলে যে এত বড় জায়গা মানুষ পাবেন কোথায়, আমি কোথায় বসার জায়গাই তো পাবে না, আল্লাহ পাকের মেহরবানিতে। তো ওইটা আপনাদেরকে এখন ওই হুজুরা দেখাবে, যেই কাজটা বর্তমানে চলতেছে দেখবেন, তারপরে দোয়া করবেন এই মাদ্রাসার জন্য, ওইখানের জন্য। আর শোনেন, ওইটা দেখুক, তারা করুক, ব্যবস্থা করুক। ওই যে আমাদের ওইখানে এখানে মেয়েদের মাদ্রাসা আছে, দাদা আপনারা জানেন মেয়েদের মাদ্রাসা, মেয়েরা যে সমস্ত গার্ডিয়ানরা আসতেন তাদেরকে অনুরোধ করতেছি, শোনেন, মেয়েদের মাদ্রাসা ব্যবসার জন্য কিন্তু আমি বানাইনি। মেয়েদের মাদ্রাসায় বর্তমানে ভালো ব্যবসা দেখা যায়, এক বিল্ডিং এর ভিতরে 3 মাদ্রাসা, এক এক ফ্লোরে এক এক মাদ্রাসা। একজন হুজুর মানুষ, একটু পরে দাও, একটু পরে দেব, হুজুর মানুষ থাকার জায়গা নাই ঢাকাতে, একটা ফ্ল্যাট নিল, নিয়ে কি করে? এক রুমে থাকে, দুই রুমে কি মাদ্রাসা, এরকম মাদ্রাসার অভাব নাই। কিন্তু আমার মেয়েদের মাদ্রাসা এরকম না, শরীফ পর্দার সাথে। অতএব আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব যে আপনার মেয়ে দিনের পর চলতেছে কিনা এইদিকে খেয়াল রাখবেন, ভালো করে লেখাপড়া করতেছে কিনা এদিকে খেয়াল রাখবেন। মেয়েদের জন্য আমি গত বছর বলে দিয়েছিলাম যে জাইয়াদ হইতে হবে, এখানে মমতাজ, ওখানে কি জাইয়াদ, কারণ মেয়ে মানুষ। তো আমি এবছর একটু বাড়াই দিব কিন্তু মনে রাখেন, এজন্য যার যার মেয়েকে ঠিকমতো পাঠাবেন, আমলের দিকে খেয়াল রাখবেন, ফেসবুক এই জঘন্য বুক থেকে নিজের মেয়েদেরকে বাঁচাবেন, এতে ভালো ভালো করার মেয়েরা নষ্ট হয়ে যায়, কথা বুঝছেন তো? ওই যে মেয়েদের যে মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসায় আমি কারো থেকে কোনো কালেকশন করি না, আলহামদুলিল্লাহ ওদের থেকে যা পাই তাতে আমার চলে যায়, কারণ আমার উদ্দেশ্য তো ব্যবসা না, হয়ে যায়, যার কারণে বাহিরে থেকে নেই না। ওই যে হেফজখানা মক্তব দেখলেন, ওখানেও ছেলেদের থেকে যা নেই আলহামদুলিল্লাহ তাতে ওদের খরচ হয়ে যায়, কিন্তু এই কিতাবখানায় এই জন্য আপনারা দিবেন, আপনাদের তৌফিক অনুযায়ী দিবেন, জাকাতের টাকা দিবেন জায়েজ আছে, মান্নতের টাকা দিবেন জায়েজ আছে, কোরবানির টাকা দিবেন জায়েজ আছে, এমনি দিবেন জায়েজ আছে। অতএব যারা আজীবন সদস্য হইলেন, মনে করেন রমজানে জাকাত আদায় করেন বা যখন জাকাত আদায় করেন, আপনি ইচ্ছা করলে জাকাতের টাকা লিখে দিবেন, ফর্মের ভিতরে লিখে দিবেন যে আমি এই যে 10,000 টাকা প্রত্যেক বছর দিব, কিসের টাকা দিব? জাকাতের টাকা। তো আপনার জাকাতের টাকা আপনার যাতে জাকাত আদায় হয় এরকম ব্যবস্থা করা হবে, আর সেটা হল জাকাতের টাকাকে মাদ্রাসায় ব্যবহার করার বিভিন্ন তরিকা আছে, কিন্তু আমি যেই মাদ্রাসায় পড়ছি তাখাসুস জামিয়াতুল উলুম আল ইসলামী আল্লামা বিন্নুরি টাউন করাচি, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাই, ওই ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, ওই মাদ্রাসার মহতামে ওনার জামাতা উনি আমাকে করাচিতে নিছেন, হযরত মাওলানা আহমদ রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। এক আজীব মাদ্রাসা, জাকাতের টাকা গ্রহণ করা হয় লিখে দিবে, যখন আগামী বছরের পুরো বাজেট থাকে না, আমাদের মাদ্রাসা লাগতে কোনো বাজেট নাই, বাজেট যখন পুরো হয়ে যায় ওখানে লিখে দেয় যে জরুরত পুরো হয়ে গেছে, জাকাতের টাকা গ্রহণ করা হবে না, এমন এক মাদ্রাসা। এরম হুজুর পাওয়া, এরম মাদ্রাসা পাওয়া অনেক কঠিন, কাজে এই বছর লাগবে না আগামী বছর তো লাগবে, হ্যাঁ কি করতো মহতামে ধমুক পারবে, এগুলো করছো কা? এই বছর লাগবে না কি, এই করতে লাগবে ওই করতে লাগবে, জানো না লাখগুলো জাকাতের টাকা নিয়ে আসতে বাদ দিয়ে দিছো, বোঝেন? কিন্তু ওইখানে লিখে দেয় লাগবে না। আর ওই মাদ্রাসার নিয়ম হল জাকাতের টাকা যেটা আসে সেটা ছাত্রদেরকে যে দেয়, ছাত্রদেরকে খাওয়ায়, 3,000 টাকা মনে করেন মাসে লাগবে, তো মাস শেষ হওয়ার আগেই অফিসে যাবে, 3,000 টাকা নিবে একজনের থেকে, আবার 3,000 টাকা জমা করে দিবে আর একজনের হাতে, তো পাওয়ার সাথে সাথে তার টাকা হয়ে গেল না, দেওয়ার কারণে সে এখন খাবে তার টাকা দিয়ে, অর্থাৎ কেউ জাকাতের টাকা খায় না, নিজের টাকা খায়, কথা বুঝছেন তো? আমিও এইখানে চেষ্টা করি, যার কারণে অনেক গার্ডিয়ানরা আমার বরাবর একটু নারাজ হয়ে যায়, একজন তো বলছে আমার ছেলে নিয়ে যাব, আমাকে বাবারে লয়ে যাও, কয়েক আপনি এই কথাটা না বললেও পারতেন, মানে সেটা হলে আমি বলি, জিজ্ঞেস করি যে ভাই আপনার ছেলে আমার এখানে ভর্তি হয়েছে, এখানে দুইটা অপশন আছে, ইচ্ছা করলে আপনি খরচ দিতে পারেন, আর যদি না দিতে চান তো আমরা এই টাকা নিয়েই এই টাকার আংশিকও দিতে পারেন, পুরোটাও দিতে পারেন, আংশিক দেন অথবা পুরাটা না দেন, সেই ক্ষেত্রে আমি মাদ্রাসার থেকে ব্যবস্থা করব, মাদ্রাসা ফান্ড থেকে, কিন্তু দিব জাকাত ফান্ড থেকে, কি বলে দিই? তো এক লোক অনেক রাগ হয়েছে, এই যে জাকাত ফান্ডের কথা বললেন, এখন আমি জানিয়ে শুনে জাকাতের টাকা নিতে পারি? আমি তো জাকাত দেই, আপনি তো আমারে ঝামেলায় ফেলছেন, অনেক রাগ হয়েছে বিচারা। আমি বললাম যে ভাই আমি যদি আপনার না বইলে জাকাত দিয়ে দেই তাহলে কি আমার জন্য উচিত হবে? আমি তো মজবুর, আপনি যদি কালকে জানেন আর বলেন আমার ছেলের আপনি জাকাত কেন খাওয়াইছেন, আমি তো জাকাত দেই, তো আমার কি উত্তর আছে? এই জন্য আমি বলে দেই যে আমি দিব কোন ফান্ডের থেকে, জাকাত ফান্ড থেকে। অর্থাৎ এই বাইতুল লোমে আপনারা যেটা দেন সেটাকে এইভাবেই আমি আদায় করে দিই। এখন দেখা গেল এই মাসে জাকাতের টাকা নাই, দেওয়ার মতো ব্যবস্থা নাই, বাকি লেখা থাকে খাতা আছে, আগামী মাসে একজন দিয়ে গেল, এক জামাতরে দিয়ে আর এক জামাতরে দেওয়া যায়, ওই দুই জামাতরে দিয়ে দিই, এরকম করে করে গত বছরেরটাও দেখা যায়। এই বছর আমি কি করি, তাদের হাতে দেই, কারণ আমার এখান থেকে ছেলে তো যায় না। যে গত বছর তার নামে বাকি রয়ে গেছে কত, 6,000 টাকা, উদাহরণস্বরূপ, দুই মাস দিতে পারে নাই, দিতে পারে নাই কেন, আমি দিতে পারিনি। আর রমজান মাসে যখন আসছে তখন আমি তার কত হাজার টাকা দিয়ে দিই, 6,000 টাকা দিয়ে দিই, যাতে সে 6,000 টাকা মাসে জমা করে দেয়। কথা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, শরিয়াত মোতাবেক চলার জন্য চেষ্টা করতেছি, আপনাদেরকে শরিয়াত শিখাইতেছি, আপনাদেরকে চালানের জন্য ফিকির করতেছি। যদি বুঝেন, কথাটা কি বুঝছেন আপনারা সবাই? এই জন্য এই যে মাদ্রাসা, ওই যে সিরাজদ্দিন খান মাদ্রাসা, জাকাতের টাকা আপনারা দিতে পারেন। তখন সিরাজদ্দিন খানেরটা দেখেন বর্তমান পজিশন, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে, দোয়ার পরে নামাজ হবে, নামাজের পরে ইনশাল্লাহ খানা, ঠিক আছে, খানা না খেয়ে চলে যাবেন না। তেমন আপনাদের স্থান অনুযায়ী তো বানাইতে পারিনি, যতটুকু সম্ভব আল্লাহ তালার মেহরবানি তৈরি করা হয়েছে, না খেয়ে যাবেন না। দেখো ভাই, ওখানে যে মা বোনরা আছেন তারাও যদি সদস্য হইতে চান এই বাইতুল উলুমের বা সিরাজদ্দিন খান মাদ্রাসার, সবার জন্য দরজা খোলা, সবার জন্য দরজা খোলা। হ্যাঁ, মসজিদ আগে দেখুক, তারপরে মসজিদের মহিলা মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ, তারাও দেখবে, দেখবে কেমন করে। শব্দ না রে বাবা, এতে এইলে মসজিদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, এই অর্ধেক সাদ হয়েছে, এখন আর অর্ধেক সাদ হয়ে গেলে আল্লাহ পাকের মেহরবানি। এই যারটুক ঢালাই হয়েছে আর ওইটুক ঢালাই হয়ে গেলে ইনশাআল্লাহ, এখন বাকি যেটুকু আছে এতে 20 টন রড লাগবে, এইটুক রড কিছু আছে, আর 6 গাড়ির মতো মানে 6,000 ফুট পাথর লাগবে, 3,000 ফুট বালু লাগবে, 1,000 ব্যাগ সিমেন্ট লাগবে। আমার নিকটে ব্যবস্থা নাই, আল্লাহর নিকটে অভাব নাই। সবাই দোয়া করবেন, চিন্তা করবেন, ফিকির করবেন, মহিলারাও ইচ্ছা করলে ফিকির করতে পারবেন। ওই যে টিনের ঘর মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, এটা কি শব্দ হয় না, এই চালাইতে থেকে, এই মাসুদ ঠিক করে রাখো না আগের থেকে। কে দেখায় এটা ভালো পারে কিনা, সালমান কই, মৌলানা সালমান হয় না কেন বাবা, দেখো কেন্দ্রে যাও, বাস এখন তো নামাজই পড়বে আর দাঁড়ায় থাকুক। এই যে এটা হলো, দেখলে ওই কোথায় গেল, যাও না, এদিকে ভিতরে জায়গা আছে ভাই, ভিতরে আসেন, এই আপনারা মনে করেন যে এরকম বিল্ডিং বানানো আছে, এটা হলো মাস্টার প্ল্যান বানানো হয়েছে, পরিকল্পিত বানানো হয়েছে। ওই যে যেটা দেখলেন কোনটা, তারে বলবেন যে আমার পয়সা নিয়ে করবেন কি আপনি, পকেটে ঢুকেবেন নাকি, এইটা হলে এরকম বানাবো ইনশাল্লাহ, এর থেকে ভালো আল্লাহ বানাই দিক, দোয়া করেন। আমি আল্লাহর নিকট বলছি যে আল্লাহ এখন তো কাগজে আছে, এটা তুমি বাস্তবে দিয়ে দাও। এই যে সাত জ্বালাই হইতেছে, এর শব্দ কেন করে বাবা? ওই যে ফুটফুট করে মাঝে মধ্যে কিছু, বসো হাবিল্লা, বসো দেখি হাবিল্লা বসো। যাই হোক, দোয়া করেন ওই সাদ ওইটুক হয়ে গেলে ইনশাআল্লাহ মসজিদের ভিতরে তখন আমি বলতে পারব যে এক এক মুসাল্লায় কত টাকা খরচ হবে, এটা বলতে পারবো। আজকে আমাকে কয়েকদিন জিজ্ঞেস হয়েছে, হুজুর এক একজন নামাজ পড়তে কত টাকা খরচ হবে, সেটা আমি হিসাব করে পারি নাই। এখন ওই যে সাদ কোথায় গেল, বন্ধ করে দিলা? হ্যাঁ, এবং তো হয়ে গেছে, ওই যে ওই পাশের ওইটুক বাকি, এই সাত খুলেই কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ ওই পাশে লাগানো হবে। পিলারের কাজ হয়ে গেছে, এই যে পিলার হয়ে গেছে, বুঝে আসছে? এই যে তো সাত ওইটুক হয়ে গেলে তারপর ইনশাআল্লাহ এই একতলা ফিনিশিং করে আপনাদেরকে যাতে করে ওর নিচে নিয়ে বসান যায়, দোয়া দিয়ে করান যায়, নিচে খাওয়ার ব্যবস্থা করা যায়। এই উপরে যারা মহিলারা আছেন ওখানে, আমার যে বৌমার নিকটে, তারপর আমার এখানে রামুর নিকটে মোবাইলের মধ্যে আছে, এবং মোবাইলের লিঙ্কটা যদি আপনারা নিয়ে নেন বাসায় বসে বসে দেখতে পারবেন। ওই আমার এক দোস্ত আছে বিচারা রাজ, এই কয়েকদিন আগে এই ছবিটা বানাইয়া ওই ইসের ভিতর মধ্যে, কিসের ভিতর দেয়, গ্রুপ দেয়, কি গ্রুপের ভিতর দিছে, আজকে সকালে বললো 4 লাখ মানুষ নাকি দেখে যাচ্ছে। তা আমি বলি সুবহানাল্লাহ, এটা হলো আশরাফুল মাদারিস আমার পীর মুর্শিদের খানকা ওইখানে করাচিতে। এটা হলো যেখানে আপনারা বসা আছেন, এই যে এটা হলো ওখানে যে বিল্ডিং আছে বর্তমানে, যেখানে হেফজ ও মক্তব সব চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে পুকুর এরকম ঘাটলা বানানোর ইচ্ছা, দোয়া করেন। মহিলা মাছ এরকম হবে, ড্রয়িং ট্রয়িং বানাইছি ইনশাআল্লাহ। নাম রাখছি গুলশানে আখতার, আমার পীর মুর্শিদের হিসেবে ওটার নাম হলো গুয়া খোলা, তো এই জন্য গুলশানে আখতার গুয়া খোলা বিরা কেটে। চলো বন্ধ করো, আর সময় দরকার নেই, বন্ধ করো। বন্ধ করে দেবো। তো দোস্ত, আপনারা আল্লাহর হস্তে দোয়া করেন, দোয়া তো করতে পারবেন সবাই না, আর নিজের তৌফিক অনুযায়ী নিজে শরীক হওয়া, লোকজনকে এদিকে উদ্বুদ্ধ করা, আলহামদুলিল্লাহ আপনার ওসিলা যদি আল্লাহর কোনো বান্দা এদিকে খেদমত করে সে সব আল্লাহ তালা আপনাকে দিবেন ইনশা আল্লাহ তালা। আর সমস্ত দিনই খেদমত যার যার এলাকায় যেখানে যেখানে হইতেছে সবগুলোর দিকে খেয়াল রাখবেন, সব আমাদের, সব আমাদের, আমাদের আল্লাহ আমাদের রসুল, অর্থাৎ আল্লাহর হুকুম রসুলের তরিকা যেখানেই বাড়ানো হয় সেটা আমাদের, বুঝে আসছে না, এদিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ তালা মেহরবানি করুক, দুরুদ শরীফ পড়ি দেওয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها غايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اي مولاي پاک اي محبوب پاک اللہ مہربانی کرے اپنی আমাদের সকলকে maaf করে দেন। আল্লাহ নফস শাতরে দুকায় পড়ে আমাদের থেকে যত গুনার কাজ হয়ে গেছে আল্লাহ আপনি মেহরবানি করে maaf করে দেন। আল্লাহ নফস শাতরে দুকার থেকে সামনে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর কোনো আযাব দিয়েন না মাওলা। আল্লাহ আপনি আযাব দিলে আমরা কেউ বাঁচতে পারবো না, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের পুরা দেশের উপরে রহমতের ফয়সালা করে দেন, আমাদের পুরা দেশের উপর রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যারা বেরোজগার রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আচ্ছির এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা মুসলমান, এদেশের 95% মানুষ মুসলমান, আয় আল্লাহ আমাদের ভিতরে মিল মহাব্বত পয়দা করে দেন, বিশেষভাবে দাওয়াত তবলিগের মেহনত যারা করতেছে আল্লাহ তাদের ভিতরে মিল মহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, এক প্লেটে খাওয়া মানুষ আবার এক প্লেটের ভিতরে আপনি জমা করে দেন, এক মসজিদের ভিতর নিয়ে আসেন, দুই জায়গায় না বসতে হয় এক জায়গায় বসতে পারে, আপনি মেহরবানি করে তৌফিক দিয়ে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাছা খানকা আছে কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদ মাছা খানকাকে কবুল করে নেন। আয় আল্লাহ, এর জাহির এবং বাতিনি সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত মা ও বোনেরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া তাদেরকে আপনি দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন, দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন। আল্লাহ অনেক কষ্ট করে তারা বিভিন্ন জায়গা থেকে আজকে আসতেন, আল্লাহ তাদের আশাকে আপনি কবুল করে নেন, আল্লাহ এই আশার বরকতে সকলের মাগফিরাতের ফয়সালা করে দেন, সকলকে দুনিয়ার রহমতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা তুফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল